तथा मनुर्व भगवान पितामह जमे कमत्ता पुर दक्षिणेर्मुखे इष्ठा विपेते दुर्बाप मन्नत भौमं सुखं दिव्यं अथापवर्गम् पत्कृत तथा तेमनी मनुः स्वयंभुव मनु ब तोमार भगवान पूज्य पितामह पितामह जम जाके एकमत्या एकनिष्ठ भक्तिर द्वारा पुरु महान दक्षिणेय दान मखई यज्ञ अनुष्ठान द्वारा इष्ठा पूजा करे अभिपेदे लाभ करेछिलेन दुर्बापम दुष्पाप अन्नतः अन्य कोन उपाय भौमम भौतिक सुखम सुख दिव्यम दिव्य अथः तारपर आपवर्गम मुक्ति अनुवाद सुनीति तार पुत्र के बोले छिलेन तुम्हार पितामह स्वयंभुव मनु प्रचुर दानेर माध्यमे महान यज्ञ अनुष्ठान करे एकनिष्ठ भक्ति सहकारे परमेश्वर भगवान श्रीहरिर आराधना करे ताके सन्तुष्ट करेछिलेन एवं तार फले तिनी भौतिक सुख एवं तारपर मुक्ति लाभ करेछिलेन जा देवतादेर पूजा करार द्वारा लाभ करा असम्भव। तो आपनारा बोलबेन सुनीति तार पुत्रके बोलेछिलेन तोमार पितामह स्वयंभुव मनु प्रचुर दानेर माध्यमे महान यज्ञ समूह अनुष्ठान करे एकनिष्ठ भक्ति सहकारे परमेश्वर भगवान श्रीहरिर आराधना करे ताके सन्तुष्ट करेछिलेन एवं तार फले तिनी भौतिक सुख एवं तारपर मुक्ति लाभ करेछिलेन जा देवतादेर पूजा करार द्वारा লাভ করা অসম্ভব। তাৎপর্য মানুষের জীবনে সাফল্য বিচার করা হয় ইহ জীবনে জড়সুখ এবং পরলোকে মুক্তির মাধ্যমে। সেই সাফল্য লাভ করা যায় কেবল পরমেশ্বর ভগবানের কৃপার দ্বারা। একমত্তা শব্দটির অর্থ হচ্ছে অবিচলিতভাবে মনকে ভগবানে একাগ্র করা। এইভাবে অবিচলিত চিত্তে ভগবানের আরাধনাকে ভগবদ্গীতায় অনন্য ভাগ বলে বর্ণনা করা হয়েছে। এখানে উল্লেখ করা হয়েছে যে অন্য কোন উপায়ে যা লাভ করা অসম্ভব। অন্য উপায় বলতে এখানে দেবতাদের আরাধনার কথা বলা হয়েছে। এখানে বিশেষভাবে জোর দিয়ে বলা হয়েছে যে মনুর ঐশ্বর্য লাভের কারণ ছিল ভগবানের দিব্য সেবায় তার অবিচলিত নিষ্ঠা। বিভিন্ন দেবদেবীর পূজায় যারা যার মন বিক্ষিপ্ত তাকে বুদ্ধিহীন বলে বিবেচনা করা হয়। কেউ যদি জড়জাগতিক সুখ চান তাহলে তিনি অবিচলিতভাবে পরমেশ্বর ভগবানের আরাধনা করতে পারেন এবং যারা মুক্তিলাভের বাসনা করেন তারাও তাদের জীবনের সেই উদ্দেশ্য সাধনের জন্য পরমেশ্বর ভগবানের আরাধনা করতে পারেন। মুখম করতি বাচলম পঙ্গুল লঙ্ঘায়তে গিরিং যৎকৃপা তমহম বন্দে শ্রীগুরুদিন তারিণাম পরমানন্দ মাধবম শ্রীচৈতন্যৈশ্বরম নমং বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে সুমিত জয়পতাক সুমিত সেই অধ্যায়ে চতুর্থ স্কন্ধের অষ্টম অধ্যায় দুব মহারাজের গৃহত্যাগ এবং বনগমন আলোচনা করা হয়েছে। গৌড়ীয় বৈষ্ণবদের জন্য এই ধ্রুব মহারাজের এই যে কাহিনী অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু যখন জগন্নাথ পুরীতে ছিলেন তখন তিনি নিয়মিতভাবে দুটি চরিত্র শ্রবণ করতেন ভাগবত থেকে। এক নম্বর চরিত্র হচ্ছে প্রহ্লাদ মহারাজ আর আরেকটি চরিত্র হচ্ছে ধ্রুব মহারাজ, কারণ এই দুজনেই হচ্ছে শিশু। ধ্রুব মহারাজ যার কাহিনী এখন বর্ণনা করা হচ্ছে তার বয়স 5 বছর, তাই জন্য মহাপ্রভু এই দুটি কাহিনীর উপর এত জোর দিয়েছিলেন। ধ্রুব মহারাজের কাহিনী থেকে আমরা কতগুলি শিক্ষা লাভ করতে পারি। এক নম্বর ধ্রুব মহারাজের কাহিনী থেকে আমরা শিখতে পারি তপস্যা বলতে কি বোঝায়, তপস্যা। দু নম্বর ধ্রুব মহারাজের কাহিনী থেকে আমরা বৈরাগ্য শিখতে পারি। প্রথম হচ্ছে তপস্যা, দু নম্বর হচ্ছে বৈরাগ্য, তিন নম্বর হচ্ছে গুরু এবং কৃষ্ণের কথার প্রতি অগাধ বিশ্বাস থাকলে তার কি ফল হয় সেটা আমরা ধ্রুব মহারাজের কাহিনী থেকে শিক্ষা লাভ করতে পারি। চার নম্বর হচ্ছে ভক্তি, জয় শ্রী শ্রী রাধা মাধব সখী বৃন্দ শ্রীমান মহাপ্রভু কি, ভক্তি হচ্ছে আমাদের সমস্ত সমস্যার সমাধান। পাঁচ নম্বর হচ্ছে ভক্তি আমাদের চেতনাকে জড়জাগতিক স্তর থেকে চিন্ময় স্তরে উন্নীত করতে পারে। এবং ছ নম্বর শিক্ষা হচ্ছে ভক্তি কোন বয়সের উপর নির্ভর করে না। যদি পাঁচ বছরের ধ্রুব যদি ভগবানের ভক্তি করতে পারে তাহলে যে কেউ এই ভগবানের ভক্তি করতে পারে। প্রহ্লাদ মহারাজ তারও অ্যাডভান্স। প্রহ্লাদ মহারাজের ভক্তি কোথায় শুরু হয়েছিল? মাতৃগর্ভে, জন্ম হওয়ার আগে থেকেই ভক্তি শুরু হয়ে গেছে। তাই ভক্তি কোনো বয়সের উপর নির্ভরশীল নয়, এই জন্য অত্যন্ত আকর্ষণীয়। যখন কোনো বাচ্চা কোনো কিছু করে সেটা দেখতে খুব ভালো লাগে, যখন একটা বাচ্চা যখন ভক্তি করে সেটা অত্যন্ত আকর্ষণীয়। তো পাঁচ বছরের ধ্রুব যখন ভক্তি করছে সেটা অত্যন্ত আকর্ষণীয়। তাই জন্য এই ভক্তিকে প্রচার করার জন্য ভগবান এই ধ্রুব মহারাজের মাধ্যম দিয়ে ভক্তির শিক্ষা জগৎবাসীকে প্রদান করেছেন। তো প্রথমে আমি একটু কাহিনী সম্বন্ধে একটু বলবো, তারপরে আজকের শ্লোক সম্বন্ধে ব্যাখ্যা করব। কারণ আজকের শ্লোকের সুনীতির, আজ যে শ্লোক এবং পূর্ববর্তী শ্লোক থেকে সুনীতির যে অবস্থা, তার যে চেতনা, তার যে কার্যকলাপ সেটা ব্যাখ্যা করা হচ্ছে, যেটা অত্যন্ত শিক্ষণীয় আমাদের জীবনে। ধ্রুব মহারাজ আপনারা জানেন যে উত্থানাপাদের দুই পত্নী, একটা হচ্ছে সুনীতি আর একটা হচ্ছে সুরুচি। সুরুচির পুত্র হচ্ছে উত্তম আর সুনীতির পুত্র হচ্ছে ধ্রুব। তো যে কোনো কারণেই হোক, উত্থানাপাদ সুরুচির প্রতি আসক্ত ছিলেন, তাকে খুব ভালোবাসতেন এবং সুনীতিকে অতটা ভালোবাসতেন না। সেই কারণে উত্তম, সুরুচির পুত্র, ভগবান এই উত্থানাপাদের কাছে অত্যন্ত প্রিয় ছিল। তো একদিন উত্তম উত্থানাপাদের কোলে বসেছিল, যখন উত্থানাপাদ রাজসিংহাসনে অধিষ্ঠান ছিলেন। তো যখন দেখছে ওর ভাই উত্তম বসে আছে কোলে, তখন ধ্রুবেরও ইচ্ছা হল সেই বাবার কোলে বসার। তো যখন বাবার কোলে বসতে যাচ্ছে ধ্রুব, তখন সেখানে ছিলেন সুরুচি। তখন তাকে উত্তমের কোলে বসা দেখে ধ্রুবের যে বাবার কোলে বসার ইচ্ছা, তাকে কঠোরভাবে তিরস্কার করলেন সুরুচি। কঠোর বাক্যে বললেন, তোমাকে এই জন্মে এই চেষ্টা তোমার বিফল হবে, এই চেষ্টা এই জন্মে তুমি করো না। তুমি কি করো, তুমি ভগবানের আরাধনা করো। ভগবানের আরাধনা করে ভগবানের যখন কৃপা হবে, তুমি এই দেহ ত্যাগ করার পর পরবর্তী জীবনে আমার গর্ভ থেকে জন্মগ্রহণ করবে, তখন তুমি বাবার কোলে বসার অধিকার লাভ করবে। কঠোর বাক্যে বলেছে। তো সেটা শুনে ধ্রুব অত্যন্ত ব্যথিত, তার হৃদয় ক্ষত্রিয়র রক্ত, তো ধ্রুব মহারাজের অত্যন্ত অপমানিত বোধ করলেন ধ্রুব মহারাজ, এবং তার হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল এবং তিনি দৌড়ে তার মাতা সুনীতির কাছে গিয়ে উপস্থিত হলেন। এই হচ্ছে পরিস্থিতি। এখন সুনীতির সঙ্গে ধ্রুব মহারাজের কথোপকথন হচ্ছে। কতগুলো শিক্ষা সুনীতির চরিত্র থেকে পাওয়া যায়। যখন ধ্রুব সেখানে গিয়ে উপস্থিত হয়েছে মার কাছে গিয়ে, তখন কিন্তু অলরেডি সুনীতি জানে যে কি ঘটনা ঘটেছে। তো যখন ধ্রুব মহারাজ সুনীতির কাছে গিয়ে ক্রন্দন করছে, তার চোখ দিয়ে জল পড়ছে, অত্যন্ত ব্যথিত ধ্রুব মহারাজ, কিন্তু ধ্রুব মহারাজের এই অবস্থা দেখে সুনীতির প্রতিক্রিয়া অত্যন্ত শিক্ষণীয় আমাদের জীবনে। প্রথম যখন ধ্রুব মহারাজ এভাবে বলছে, সুনীতি কিন্তু কোন রকম বিরূপ প্রতিক্রিয়া করছেন না। তার ছেলের এত অপমান হয়েছে, তার এত অপমান হয়েছে, তার ছেলে এত তিরস্কৃত হয়েছে, তা সত্ত্বেও কিন্তু সুনীতি কোন বিরূপ প্রতিক্রিয়া করছেন না। ও তোমাকে তোমার মা এরকম বলে দিল, আমি দেখছি, তার বাবাকে গিয়ে বলছি, এই ধরনের কোন প্রতিক্রিয়া দেখা গেল না। তিনি কি করলেন, এটাকে সঠিকভাবে গ্রহণ করলেন, এটাকে বলে পজিটিভ মনোভাব নিয়ে গ্রহণ করলেন এবং বললেন ধ্রুব মহারাজকে যে কিভাবে তোমাকে কথা বলা হয়েছে সেটা তুমি গুরুত্ব দিও না, তোমাকে কি বলেছে সেটা তুমি গ্রহণ করো, এবং যেটা বলেছে তোমার মাতা সুরুচি সেটা সত্য কথা বলেছে, শুনতে কটু লাগছে কিন্তু কথাটা সত্যি। তুমি যদি আমার পুত্র হয়ে থাকো তুমি কখনো সেই রাজসিংহাসন পাবে না, এটা সত্য, এবং তুমি যদি তোমার ভাগ্যকে পরিবর্তন করতে চাও সেই ভাগ্য পরিবর্তন আমিও করতে পারবো না, রাজা উত্থানপদও করতে পারবে না। তোমার এই ভাগ্যের পরিবর্তন কে করতে পারবে সেটা তোমার বিমাতা সুরুচি অলরেডি বলে দিয়েছে, তোমার এই ভাগ্যের পরিবর্তন একমাত্র ভগবান করতে পারবে, এটা হচ্ছে সত্য। তাই তুমি সেই সত্যটাকে গ্রহণ করো, কি সত্য, তুমি যদি তোমার অভিষ্ট পূরণ করতে চাও ভগবানের আরাধনা করো। তো কত সুন্দর কথা না, এটাকে বলা আছে সঠিক মনোভাব। কিন্তু আমরা কি করি, আমরা যখনই কেউ কিছু খারাপ বলে দিল সঙ্গে সঙ্গে আমরা মনে করি যে নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করি, অর্থাৎ না না সে যেটা বলেছে সেটা ভুল, এইভাবে কেন সে আমাকে বলল, কেন আমাকে এত অপমান করল, সেটা বিরূপ প্রতিক্রিয়া আমাদের মধ্যে আসে। যেমন নিজের লোককে কেউ, আমাদের তো থাকে না কেউ নিজের কে হচ্ছে পর, আমাদের ভক্তি জীবনে ওটা থাকে, কাউকে আমার বেশি ভালো লাগে, তো আমার যখন কাউকে ভালো লাগে তাকে যদি কেউ কিছু খারাপ বলে দেয় তখন আমাদের গাটা জ্বলে যায়, তাই না, তার জন্য প্রতিক্রিয়া, আমি দেখে নিচ্ছি কি করা যায়। কিন্তু যারা ভগবানের ভালো ভক্ত তারা কখনো সেইভাবে প্রতিক্রিয়া করেন না, সেটাই সুনীতির চরিত্রের মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে। তারা কি গ্রহণ করে, পরমহংস যত কিছু খারাপ আছে তার মধ্যে থেকে সারটা গ্রহণ করে। তা আমার গুরু মহারাজ বলছিলেন শ্রীমা জয়পতাকা স্বামী মহারাজ, যখন আমাদেরকে কেউ খারাপ কথা বলবে তখন আমাদের কি রকম প্রতিক্রিয়া হওয়া উচিত, দেখতে হবে সেই কথাটা কি সত্য, যদি কথাটা সত্য হয় সেটা গ্রহণ করতে হবে, যদি সেটা খারাপভাবে বলা হয়েও থাকে সেটাকে গ্রহণ করতে হবে, আর যদি সে কথাটা অসত্য হয় তাহলে সেটাকে ইগনোর করতে হবে, সেটাকে ঠিক আছে বলেছে কি আছে, হয়তার কথাটা সত্য নাহলে মিথ্যা, যদি সত্য হয় সেটাকে গ্রহণ করতে হবে আর যদি মিথ্যা হয় তাহলে সেটাকে উপেক্ষা করতে হবে। কোনো প্রতিক্রিয়া করা উচিত না যখন কেউ আমাদের সম্বন্ধে বলবে, সেটাই সুনীতি খুব সুন্দরভাবে আমাদের তার চরিত্রের মাধ্যম দিয়ে প্রকাশ করছেন। তো এইটার সম্বন্ধে একটা কাহিনী আছে, আগে বলছিলাম যে আমরা কখনো, আমরা সবসময় ভালো কথা শুনতে চাই, সবাই আমাকে ভালো বলবে, এটা হচ্ছে আমাদের বদ্ধজীবের একটা প্রবণতা, কিন্তু কেউ আমার খারাপ বলবে তখনই সে আমার শত্রু হয়ে যায়। কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন যে আমার খারাপ বলবে সেই হচ্ছে আমার প্রকৃত বন্ধু, বলছে আমার যে ক্রিটিক, ইংরেজিতে বলে যারা আমার সমালোচক, তারাই আমার প্রতিবেশী হলে ভালো, কারণ তাহলে আমি বুঝতে পারব যে আমার দোষটা কোথায়। যদি সমালোচনা করা কেউ না থাকে তাহলে আমাদের দোষটা আমরা বুঝতে পারি না, সেটা ব্যক্তিগতভাবে আমাদের গ্রহণ করতে হবে অন্যদের কাছে, কিন্তু আমরা কারো সমালোচনা করব না, এটা হচ্ছে ভক্তের ভাব, আমি অন্যের সমালোচনা গ্রহণ করব কিন্তু আমি কারো সমালোচনা করব না, এটাই সুনীতি সুন্দরভাবে প্রকাশ করছেন। পরাশর ভট্ট বলে একজন দক্ষিণ ভারতের একজন আচার্য, তিনি একদিন শ্রীমদ ভাগবত ভগবানের কথা মন্দিরে ব্যাখ্যা করছেন, সুন্দরভাবে ভগবানের লীলা কথা বর্ণনা হচ্ছে। তো একজন লোক ঢুকে গেছে মন্দিরে, মন্দিরে ঢুকে এই পরাশর ভট্ট সম্বন্ধে যাচ্ছে তাই বলছে আজে বাজে কথা। তখন নিন্দামন্দা করছে, তখন শিষ্যগুলো খুব রেগে গেছে, এরম কেন বলছে আমাদের গুরুদেব সম্বন্ধে? গুরুদেব বলছে বসো, ওকে বলতে দাও। তারপরে যখন বলা শেষ হয়েছে, তারপরে এক শিষ্যকে বলেছে যে তুমি কিছু উপহার নিয়ে আসো। যে শিষ্যটা গিয়ে উপহার নিয়ে এসে দিয়ে সেই উপহারটা সেই ব্যক্তিকে প্রদান করেছে। তো শিষ্যগুলো অবাক হয়ে গেছে, কি করছে আমার গুরুদেব? বলছে যখন কেউ বিগ্রহের সামনে আসে তার দুটি কাজ, প্রথম হচ্ছে যখন ভগবানের সামনে আমরা আসব তখন ভগবানের গুণকীর্তন করা আমাদের প্রয়োজন, আর আমার যে দোষ সেটা ভগবানের কাছে ব্যক্ত করা প্রয়োজন। এটা যে দুটি কাজ, কিন্তু এতদিন পর্যন্ত আমি ভগবানের সামনে খালি ভগবানের গুণকীর্তন করেছি, কিন্তু আমার দোষ আমি ব্যাখ্যা করিনি। তো 50% কাজ আমি করেছি, তো বাকি 50% কাজ আজকে সে এসে করে দিয়েছে, এজন্য আমি তার কাছে কৃতজ্ঞ, এজন্য তাকে আমি উপহার দিলাম। এটা হচ্ছে ভক্তের মনোভাব। যারা যারা দৈন্যতা হচ্ছে ভক্তের লক্ষণ, এটা স্বাভাবিক। ভক্তিতে যত আমরা অগ্রসর হব দৈন্যতা স্বাভাবিকভাবেই প্রকাশিত হবে। উদাহরণ দেওয়া আছে, দুটো উদাহরণ। যে পাহাড়, পাহাড় তো বড় না, বিরাট বড়। যখন আমরা পাহাড় থেকে দূরে থাকি তখন পাহাড়টাকে কিরম লাগে? ছোট লাগে। তখন আমাকে মনে হয় আমিও কম যাই নাকি, আমি এটা বিরাট বড় ব্যাপার। কিন্তু যখন আমরা পাহাড়ের দিকে আস্তে আস্তে এগোব ধীরে ধীরে, তখন দুটো জিনিস হয়। একটা হচ্ছে পাহাড়টা ধীরে ধীরে বড় হয়, তাই না? পাহাড়টা বড় হতে থাকে আর আমরা আস্তে আস্তে ছোট হতে থাকি। তাই যত পাহাড়কে আমরা জানতে পারবো কাছে গিয়ে, তত আমরা বুঝতে পারবো পাহাড় কত বড়, আমরা কত নগণ্য। কিন্তু যখন আমরা পাহাড় থেকে দূরে থাকব তখন মনে হয় পাহাড় ছোট, আমি বড়। ঠিক একইভাবে ভগবান হচ্ছেন মহান। যখন আমরা ভগবান থেকে অনেক দূরে থাকব তখন মনে হবে আমি কি কম আছি নাকি, আমিও বিরাট ব্যাপার, আমি ভক্তি করছি, আমার ভক্তের মধ্যে গুণাবলী প্রকাশিত হচ্ছে, সব কি বলে দেবতাদের সমস্ত গুণাবলী প্রকাশিত হচ্ছে, আমিও কি কম যাই নাকি, আমি এরা বিরাট কিছু হয়ে গেছি। তার মানেই কার মধ্যে যখন এরকম অহংকার এসে যাবে তার মানে বুঝতে হবে সে ভগবান থেকে অনেক দূরে আছে। তো যখন কেউ ভগবানের কাছে যাবে, যখন কেউ ভগবানের দিকে অগ্রসর হচ্ছে, তার দুটো জিনিস হবে। এক, সে ভগবানের মহানতা এবং ভগবানের শুদ্ধ ভক্তদের মহানতা আস্তে আস্তে বুঝতে পারবে, এবং সে যতটা বুঝতে পারবে যত কাছে যাবে তত নিজেকে মনে হবে আমি কত নগণ্য। এটাই হচ্ছে ভক্তির লক্ষণ, এটাই হচ্ছে চিন্ময় জগৎ। চিন্ময় জগতে সকলে নিজেকে ছোট, কারণ তারা ভগবানের মহানতা জানে। কিন্তু যেহেতু আমরা এই জগতে মহানতা, ভগবানের মহানতা, ভগবানের নিত্য পার্শ্বদের মহানতা বুঝতে পারছি না, তাই আমরা ভাবছি আমরা কিছু হয়ে গেছি। 10 বছর, 15 বছর, 20 বছর ভক্ত হয়ে ভাবছি আমি বিরাট কিছু একটা হয়ে গেছি। কিন্তু সেই ধরনের চিন্তাধারা হচ্ছে একটা অহংকারের প্রকাশ, এবং তার দ্বারা প্রমাণিত হয় যে আমরা অনেক বছর ধরে থাকলেও আমরা ভগবান সম্বন্ধে আমরা এখনো জানতে পারিনি। যে ভগবান সম্বন্ধে একটু জানবে বা ভগবানের শুদ্ধ ভক্ত সম্বন্ধে একটু জানবে, তার মধ্যে অহংকার থাকা সম্ভব নয়। অজ্ঞানতা থেকে অহংকারের প্রকাশ হয়, এবং যখন আমরা দিব্য জ্ঞান লাভ করব দিব্য জ্ঞান থেকে দৈন্যতা প্রকাশিত হয়। তাই জন্য সুনীতির মধ্যে দৈন্যতা প্রকাশ পাচ্ছে, এবং তার মধ্যে একটা পজিটিভ মনোভাব। ভক্তের একটা লক্ষ্য হচ্ছে সবকিছুকে পজিটিভ ভাবে গ্রহণ করে। কিন্তু যারা ভক্ত, যারা অ্যাডভান্স অর্থাৎ যারা ভক্তি জীবন অগ্রগতি লাভ করছে না, তার সবকিছু নেগেটিভ দেখে। এই ভক্তের খারাপ, ওই ভক্তের খারাপ, সবকিছুর মধ্যে একটা নেগেটিভ দেখে। কিন্তু কেউ যখন ভক্তি জীবন অগ্রগতি লাভ করে তখন সবকিছুর মধ্যে সে একটা পজিটিভ জিনিস দেখে। প্রভুপাদ একবার ইসকন সময় একটা বাজে নিউজ বেরিয়েছে খবরের কাগজে, যে দম মারো দম মারো সিনেমা বেরিয়েছিল না, হরে কৃষ্ণ হরে রাম, সবাই বলছে ভক্তদেরকে নিয়ে এরকম করছে, ভক্তদের নিয়ে এত ছেলে খেলা। প্রভুপাদ বলছে অ্যাটলিস্ট দম মারো দম বলছে, কি তারপরে তো হরে কৃষ্ণ হরে রাম বলছে, তো সেটা তো প্রচার হচ্ছে। প্রভুপাদ সবকিছুর মধ্যে একটা পজিটিভ জিনিস দেখতেন। তো একবার ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর খবরের কাগজে একটা ভালো খবর বেরিয়েছে, একটা খারাপ খবর বেরিয়েছে, তো সবাই খারাপ খবর নিয়ে চিন্তা চিৎকার করছে। প্রভুপাদ বলছে ভক্তিচন্দ্র সরস্বতী ঠাকুর, আরে খারাপ খবরটা বেরিয়েছে বলে এত প্রচার হচ্ছে, তাই জন্য অ্যাটলিস্ট মানুষ তো জানছে যে গরীয় মঠের প্রচার হচ্ছে, তো এই জন্য সবকিছুর মধ্যে যারা শুদ্ধ ভক্ত তার মধ্যে কিছু একটা পজিটিভ জিনিসটাকে বার করে নিতে পারে, সেই দৃষ্টি সেই চেতনা তাদের মধ্যে রয়েছে। ভক্তের মধ্যে অনেক, একটা ভক্ত ছিল ভক্তি খুব খারাপ, সে রান্না করত, তো ভক্তটা মারা গেছে, তো ভক্তটা মারা গেছে, দুটো ভক্ত পিছন পিছন আসছে, ওরা দেখতে ওরা যাচ্ছে পিছনে পিছনে ভক্তিচন্দ্র সরস্বতী করে আছে, তারা দুজন বলছে লোকটা গেছে বাঁচা গেছে, এত জ্বালিয়ে পুড়িয়ে খেত আমাকে আমাদেরকে, তখন তাদেরকে দেখেছে, দেখে বলছে যে তোমরা তো সারা জীবন তার খারাপ দোষটা দেখলে, তার রান্নাটা তো খুব সুন্দর ছিল, যে রান্না করতো ভগবানের জন্য, সে রান্নার টেস্টটা কেমন ছিল, বলছে খুব ভালো, এটা তো ভালো গুণ ছিল, সেটা কখনো তোমরা আলোচনা করেছ? এটা হচ্ছে শুদ্ধ ভক্তের দৃষ্টি। জয় শ্রী শ্রী সিংহদেব ভগবান কি জয়। শুদ্ধ ভক্তরা সবসময় খারাপ গুণের মধ্যে দিয়ে ভক্তদের ভালো গুণটা প্রভুপাদ, তাদের মানে কত যখন পাশ্চাত্য বলে কত খারাপ গুণ, কিন্তু তাদের মধ্যে থেকে ভালো ভালো গুণগুলো বুঝতে পেরেছে এবং তাদেরকে সেইভাবে ভগবানের সেবায় নিযুক্ত করেছে, এবং তার ফলে তাদের এই খারাপ গুণগুলো আস্তে আস্তে ভগবানের সেবার মাধ্যম দিয়ে চলে গেছে। এটাই হচ্ছে পরমহংস, এটাই হচ্ছে ভক্তদের লক্ষণ। একটা ছোট্ট যোগ বলবো যে আমাদের কিরম পজিটিভ অ্যাটিটিউড হওয়া উচিত, সবকিছু মধ্যে একটা পজিটিভ ভাব থাকা দরকার। একটা লোক যাচ্ছে নৌকা করে যাচ্ছে, যেতে যেতে তার হাতে কোনো ঘড়ি নাই, কার কত টাইম হয়েছে বুঝতে পারছে না কত টাইম, তো পাশে একটা বিরাট শক্তিশালী লোক বসেছিল, বসেছিল জিজ্ঞেস করছে কটা বাজে, জিজ্ঞেস করেছে তাকে, তো একটা অ্যাপ টাইম একটা ঘুষি বেড়েছে এই লোকটা মুখে, ঘাবড়ে গেছে কি ব্যাপার, আমি টাইম জিজ্ঞেস করলাম আর আমাকে এরকম মেরে দিল, তখন অন্যরা জিজ্ঞেস করছে কেন আপনি মারলেন, বলছে সময় বলার এটাই আমার টেকনিক, এখন একটা ঘুষি মারলাম তার মানে এখন একটা বাজে। তো তখন অন্য লোক ছেলেগুলো বলছে আরে এরকম ব্যাপার ওকে মারতে হবে, ও কেন মারলো, তখন ওই লোকটা একটু পজিটিভ মাইন্ডেড ছিল, বলছে না 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 ছেড়ে দাও, বলছে না কেন ছাড়বো এইভাবে মেরে দিল, সময় জিজ্ঞেস করে এইভাবে কেউ সময় বলে নাকি, বলছে না দেখো আমার ভাগ্যটা ভালো, কিরকম ভাগ্য ভালো, ভাগ্যিস আমি এক ঘন্টা পরেটা জিজ্ঞেস করেছি, যদি এক ঘন্টা আগে জিজ্ঞেস করতাম তাহলে তো বারোটা খেতাম, তাহলে বারোটার বদলে একটা খেয়েছি, তো সেটা ভালো না ভগবানের কৃপা। তো এই সব কিছু মধ্যে একটা পজিটিভ জিনিস দেখা দরকার। প্রভুপাদের একবার হাত কেটে গেছে, হাত তা আঙুল কেটে গেছে, তা আঙুল কেটে গেছে, তো ভগবানের ভক্ত আঙুল কেটে গেলে ও ভগবানের আঙুল কেটে গেল, প্রভুপাদ বললো যে আমার কর্মফল অনুযায়ী আমার গলাটা কাটার দরকার ছিল, কিন্তু গলা কাটার পরিবর্তে আমার হাতটা কেটে গেছে। এইভাবে ভক্তরা সবকিছুর মধ্যে ভগবানের কৃপা এবং সবকিছুর মধ্যে একটা পজিটিভ জিনিস দেখে। সেই জন্য বলছে জয় শ্রী শ্রী রাধা মাধব সখী বৃন্দ কি জয়। এই জন্য আমাদের সবসময় পজিটিভ মনোভাব থাকা দরকার, এটা যে ফার্স্ট সুনীতির মধ্যে সেটা দেখা গেছে। সেকেন্ড হচ্ছে যে যা সবকিছুর এত কিছু বলেছে তার মধ্যে সারটা কি, সুনীতি বলছে যে সুরুচি এত কথা বলেছে তার মধ্যে সার বস্তু হচ্ছে ভগবান নারায়ণের আরাধনা করো, এটা হচ্ছে সার, তুমি সেটাকে গ্রহণ করো। এই জন্য সুরুচি হচ্ছে তোমার গুরু, বুঝতে পারছেন কিরকম চেতনা। সুনীতি ধ্রুব মহারাজকে বলছে যে সুরুচি হচ্ছে তোমার প্রথম গুরু, ব্রহ্মপ্রদর্শক গুরু, কারণ সেই তোমাকে প্রথম ভগবান নারায়ণের আরাধনা করার শিক্ষা প্রদান করেছে। এটা আমরা পারবো চিন্তা করুন তো, ওদের চেতনা, এটা কোনো গল্প নয়, সুনীতি একটা মহিলা, সে সুরুচি এরকম প্রতিক্রিয়ার মধ্যে থেকে কিভাবে সারটাকে গ্রহণ করছে, বলছে সে তো অনেক কিছু বলেছে কিন্তু তার মধ্যে থেকে আসল কথাটা তুমি ধরে নাও, তিনি বলেছে নারায়ণের আরাধনা করো, তো সেটাই তুমি গ্রহণ করে তাকে গুরু হিসেবে বরণ করে নাও এবং তার নির্দেশ পালন করো। এই হিসেবে সুরুচি হচ্ছে তোমার বর্তমান প্রদর্শক গুরু, এবং সুনীতিও ভগবানের কথা যেহেতু ধ্রুব মহারাজকে বলছেন সেই জন্য সুনীতি হচ্ছে ধ্রুব মহারাজের গুরু। এবং ধ্রুব মহারাজের চরিত্র দেখুন, ধ্রুব মহারাজ কিন্তু যখনই বলেছে ওটা সুনীতি সঙ্গে সঙ্গে গৃহত্যাগ করেছে এবং জিজ্ঞেস করেছে মাতাকে যে ভগবান কোথায় থাকে, বলেছে আমি শুনেছি মুনি ঋষিরা বনে যায়, বনে গিয়ে ভগবানকে লাভ করে। তো তুমি বনে চলে যাও। সঙ্গে সঙ্গে ধ্রুব মহারাজের যে বৈরাগ্য, সঙ্গে সঙ্গে ধ্রুব মহারাজ গৃহত্যাগ করছেন, পরবর্তীতে আলোচনা হবে, এবং বনে গমন করেছেন। এটা হচ্ছে ধ্রুব মহারাজের চরিত্র, যে কত শ্রদ্ধা, যে তার গুরুর কথা, তার মা তার কথার প্রতি কত শ্রদ্ধা এবং সরল বিশ্বাস। এটাই আমাদের ভক্তি জীবনে আমরা অগ্রগতি লাভের একমাত্র সোপান, এই সরল বিশ্বাস যে ভগবানের অচিন্ত শক্তি, ভগবানের ভক্তের কথার প্রতি যে সরল বিশ্বাস, এটাই আমাদের ভক্তি জীবনে অগ্রগতির প্রধান সোপান। আমরা অনেক শ্লোক জানতে পারি, আমরা অনেক বড় বড় লেকচার দিতে পারি, আমরা অনেক কিছু করতে পারি, তপস্যা করতে পারি। ধ্রুব মহারাজের সাফল্য তার তপস্যার উপর নির্ভরশীল ছিল না। ধ্রুব মহারাজ সফলতা লাভ করেছিল তপস্যা করে নয়, প্রভুপাদ তাৎপর্য ব্যাখ্যা করছে। প্রভুপাদ বলছেন ধ্রুব মহারাজ সাফল্য লাভ করেছিল কারণ নারদ মুনি যেভাবে তাকে তপস্যা করতে বলেছিল সেইভাবে তিনি তপস্যা করেছিলেন। নারদ মুনির কথার প্রতি তার দৃঢ় বিশ্বাস ছিল, সেই জন্যই ধ্রুব মহারাজ সফলতা লাভ করেছিল। ধ্রুব মহারাজ তপস্যা করে সফলতা লাভ করেননি। ধ্রুব মহারাজ কি জন্য সফলতা লাভ করেছিলেন? তার গুরু বাক্যে অগাধ বিশ্বাস ছিল, তাই জন্য তিনি 6 মাসের মধ্যে ভগবানকে দর্শন করেছিলেন। তপস্যাও তার মারাত্মক ছিল। তপস্যা হচ্ছে প্রথম মাসে তিনি 3 দিন পরপর ফল খাচ্ছিলেন, 3 দিন পরপর ফল, ঠিক আছে? 3 দিন হয়ে গেল একাদশী, তারপর একটু ফল খেলো নির্জল একাদশী, যে একটু ফল খেয়ে আবার 3 দিন, তারপরে বললো না না এটা অনেক বেশি ইন্দ্রিয় তৃপ্তি হয়ে যাচ্ছে, এখন আর ওই ফল টল খাওয়া যাবে না। সেকেন্ড মাসে কি করছে? 6 দিন পরপর পাতা খাচ্ছে, পাতা, গাছের পাতা 6 দিন পরপর। তারপরে বলছে না এটাও ঠিক অবস্থা ঠিকঠাক হচ্ছে না। তো কি হলো, পরের মাসে 9 দিন পরপর জল, 9 দিন পরপর, 9 দিন নির্জল একাদশী, তারপর 9 দিন পর একটু জল, আবার 9 দিন, এইভাবে তৃতীয় মাস। তখন দেখছে না এটাও ইন্দ্র তৃপ্তি হয়ে যাচ্ছে, জল খাওয়া যাবে না। তখন কি করলেন, 12 দিন পরপর নিঃশ্বাস নিচ্ছেন, অর্থাৎ 12 দিন কোনো নিঃশ্বাস প্রশ্বাস নাই, 12 দিন পর নিঃশ্বাস নিচ্ছেন, আবার বন্ধ, আবার 12 দিন পর, অর্থাৎ 12 দিন পর পর একবার করে বায়ু গ্রহণ করছে। তারপর দেখছে সেটাও অতিরিক্ত হয়ে যাচ্ছে। তারপরে 5ম মাসে সব বায়ু রুদ্ধ হয়ে গেছে, সমস্ত তার শরীরের দ্বার রুদ্ধ হয়ে গেছে। তো রুদ্ধ হয়ে গিয়ে তখন সমস্ত, যেহেতু তার সমস্ত বায়ুকে, যে যত শরীরের যে বায়ু বের হওয়ার জায়গা সমস্ত রুদ্ধ হয়ে গেছে, এবং তার ফলে দেখা যাচ্ছে সমস্ত দেব দেবতারা দেখছে যে বায়ু গতি সব বন্ধ হয়ে গেছে, কেউ নিঃশ্বাস নিতে পারছে না, সব ত্রাহি ত্রাহি করে বিষ্ণুর কাছে গেছে, বলছে আমরা তো মারা যাবো কিছুক্ষণ পরে এই ধ্রুব মহারাজের তপস্যায়, তো তুমি গিয়ে আপনি গিয়ে কিছু করুন। তখন ভগবান ধ্রুব মহারাজের কাছে আবির্ভূত হয়েছেন। এটা যে ধ্রুব মহারাজের তপস্যা, কিন্তু প্রভুপাদ বলছেন ধ্রুব মহারাজ এই পাতা ফল বায়ু এইগুলো খেয়ে ভগবানকে লাভ করেনি। তার ভগবানকে লাভ করার কারণটা কি? নারদ মুনির কথায় অগাধ বিশ্বাস। এই জন্য আমাদের গুরু প্রভুপাদ ভগবানের কথায় যখন অগাধ বিশ্বাস জন্মাবে তখনই ভগবান প্রকাশিত হবে। নিজের চেষ্টায় কখনো ভগবান প্রকাশিত হয় না। একটা কাহিনী বলবো, আপনারা সকলে জানেন, তাও আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য দুটো কাহিনী বলবো। একটা কাহিনী হচ্ছে মুচি ব্রাহ্মণের কাহিনী। তো নারদ মুনি এসছে বৈকুণ্ঠ থেকে, তো এসে ব্রাহ্মণকে, ব্রাহ্মণ জিজ্ঞেস করছে যে আপনি বৈকুণ্ঠ থেকে এলেন, ভগবান কি করছিল? তখন নারদ মুনি বলছে যে আমি দেখলাম বৈকুণ্ঠে ভগবান বসে বসে একটা কাজ করছে। কি কাজ করছে? একটা ছুঁচ নিয়েছে, ছুঁচ, এবং ছুঁচের ফুটো দিয়ে একটা হাতিকে ঢুকাচ্ছে আর বার করছে। তো ব্রাহ্মণটা বলছে আপনি পাগল নাকি, এটা কোনো সম্ভব? হাতি কত বড় সাইজ, তো সেই হাতি কি করে ছুঁচের ফুটো দিয়ে ঢুকবে আর বেরোবে, এটা কখনো সম্ভব? পণ্ডিত লোক কিন্তু, সকালে বিকেলে রাত্রে এবং ভাগবত পাঠ, গীতা পাঠ, সব শাস্ত্র পাঠ, সবকিছু চলছে, কিন্তু কিন্তু তার এই কথায়, নারদ মুনির কথায় বিশ্বাস হল না। মুচি তার কাছে গেছে, মুচি অত অত শাস্ত্র টাস্ত্র জানে না, শ্লোক বলতে পারে না, ভাগবত পাঠ দিতে পারে না, প্রচার করতে পারে না, তার কাছে গেছে। তো গিয়ে বলছে, জিজ্ঞেস করছে মুচিটা, হে নারদ মুনি আপনি এসছেন, প্রণাম জানিয়েছে। তো বৈকুণ্ঠ বলে, কোথা থেকে আসছেন? বৈকুণ্ঠ থেকে। ও বৈকুণ্ঠ থেকে আসছেন, ভগবান কি করছিল বৈকুণ্ঠে? বলছে আমি দেখলাম যখন আসছিলাম তখন একটা অদ্ভুত কাজ করছিল ভগবান। কি কাজ? বলছে একটা ছুঁচ নিয়েছে ভগবান, সুচের ফুটো দিয়ে হাতিকে ঢুকাচ্ছে আর বার করছে। মুচিটার চোখ দিয়ে জল পড়ছে, ও আমার ভগবান এত মহান। তখন নারদমুনি হাসছে, বলছে আরে তুমি বিশ্বাস করছো আমার কথা, আমি তো গল্প বলছি। বলছে না না, এটা বিশ্বাস না করার কি আছে, তুমি বিশ্বাস করো যে ভগবান ছুঁচের ফুটোর মধ্যে দিয়ে বার করবে আর হাতি বার করবে আর ঢুকাতে পারবে? বলছে এটা এটা তো ওই ভগবান আমার ভগবান এটা কিছুই না। বলছে কিরকম? বলছে আমি এই বটবৃক্ষের তলায় বসে আছি, এই বট গাছ, এই বট গাছের একটা বীজ, একটা বীজ নিন, তো একটা বীজ কতটুকু? ছোট বীজ। কত অনেক ফল থাকে আমাদের, একটা ফলের বীজে যদি এইটুকু বীজের মধ্যে এত বড় বট গাছ থাকতে পারে, একটা বট গাছ একটা বীজের মধ্যে না, একটা বীজ থেকে একটা বট গাছ হবে, সেই বট গাছ থেকে অসংখ্য ফল হবে, সেখান থেকে প্রতিটা বীজ থেকে অসংখ্য বট হবে, তার মানে একটা বীজের মধ্যে অনন্ত কোটি বট বৃক্ষ যদি ভগবান রাখতে পারে, একটা ছোট বীজের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি বট বৃক্ষ যদি ভগবান রাখতে পারে, তার পক্ষে একটা হাতিকে ছুঁচের ফুটো দিয়ে ঢুকাবে আর বার করবে তার মধ্যে আর কি অবাক হওয়ার আছে? এইটাই হচ্ছে বিশ্বাস, এটা হচ্ছে ভগবানের অচিন্ত শক্তির প্রতি আমাদের বিশ্বাস। তাই ভগবানকে বুদ্ধি দিয়ে বোঝা যায় না, আমরা শাস্ত্র পড়ে বিভিন্ন ক্লাস দিয়ে লেকচার দিয়ে ভগবানকে বোঝা যায় না। ভগবানকে বিশ্বাস করতে গেলে, ভগবানকে জানতে গেলে ভগবানের অচিন্ত শক্তির প্রতি আমাদের সরল বিশ্বাস থাকা দরকার, এবং সেটা সম্ভব যখন আমাদের হৃদয়ে দৈন্যতা সরলতা এগুলোর মধ্যে এগুলো প্রকাশিত হবে। আর তা না হলে কি হবে? তা না হলে আমরা এই এই তপস্যাই আমাদের অহংকারের কারণ হবে, এবং তার ফলে কি হবে? ধ্রুব মহারাজ তপস্যা করে অহংকার অহংকার লাভ করেননি। কলিযুগে গুরু মহারাজ বলছেন কলিযুগে অধিক তপস্যা করলে কি হয়? অহংকার প্রকাশিত হয়। কারণ রজগুণে যখন তপস্যা হয়, তপস্যা তিন ভাবে হয়, রজগুণে তপস্যা, তমগুণে তপস্যা, সত্যগুণে তপস্যা। তো তমগুণে তপস্যা কেন করে মানুষ? ধ্বংস করার জন্য। যেমন হিরণ্য কশিপু তপস্যা করেছিল, ধ্রুব মহারাজের থেকে মনে হয় বেশি তপস্যা করেছিল। কেন করেছিল? ভগবানকে মারবে, ধ্বংস করে দেবে সবকিছু, সে তপস্যা তমগুণে তপস্যা। আর রজগুণে তপস্যা প্রতিষ্ঠা লাভের জন্য, ও সম্মান করবে, কত বড় তপস্বী, এত জপ করে, এত উপোস করে, সকলে সম্মান করছে, ধন্যবাদ প্রণাম প্রভু। এই যে ইচ্ছা, এই বাসনা নিয়ে যখন তপস্যা, সেটা হচ্ছে রজগুণে তপস্যা, এবং এই তপস্যাতেই আমাদের হৃদয় কঠোর হয় এবং আমাদের অহংকার বৃদ্ধি পায়। কিন্তু যারা সত্যগুণে তপস্যা করে, তারা কেন তপস্যা করে? নিজের আত্মশুদ্ধির জন্য এবং ভগবানের প্রীতিবিধানের জন্য। যখন এই মনোভাব নিয়ে তপস্যা করলে, ধ্রুব মহারাজ কেন করেছিলেন? তিনি নারদ মুনিকে সন্তুষ্ট করার জন্য, ভগবানকে সন্তুষ্টি বিধানের জন্য, ভগবানকে লাভ করার জন্যই সেই তপস্যা করেছিলেন, তাই জন্য তার তপস্যা সাফল্য লাভ করেছিল। কিন্তু আমাদের অনেক সময় তপস্যা অহংকারের কারণ হয়, কারণ সেই তপস্যা আমরা রজগুণে করে থাকি। এই জন্য একটা ব্রাহ্মণ ছিল, ব্রাহ্মণ খুব তপস্যা করে, খুব ভজন সাধন করে নিয়মিত ভাবে সকাল সন্ধ্যা রাত্রি। তো একদিন দুপুর বেলায় গায়ত্রীর সময়, গায়ত্রীর সময়, দুপুরের গায়ত্রীর সময় ঘুমিয়ে গেছে ব্রাহ্মণটা, কারণ তো তপস্যা টাইম টু টাইম করে সব। তো হঠাৎ একটা লোক চলে এসছে যে, এই ব্রাহ্মণ ওঠো ওঠো ব্রাহ্মণ ওঠো। যে ব্রাহ্মণকে ঘুম থেকে তুলেছে, তুলে বলছে এখন তোমার তপস্যা টাইম, স্নান টান করে দুপুরের গায়ত্রী করে নাও আন্নিক। তো ব্রাহ্মণ তাড়াতাড়ি স্নান টান করে আন্নিক করে নিয়েছে। তো বলছে তুমি কে? বলছে আমি হচ্ছি কলি। কলি? কলি তুমি, তোমার কি কি বলে, তোমার বিজনেস কি চেঞ্জ হয়ে গেছে এখন নাকি? তোমার কাজ টাজ কি চেঞ্জ হয়ে গেছে? তোমার তো কাজ হচ্ছে মানুষকে ধর্ম থেকে দূরে তোলে দূরে পাঠিয়ে দেওয়া, কিন্তু তুমি কেন এসে আমাকে জাগিয়ে দিলে, দিয়ে আমাকে সাহায্য করলে? বলছে আমি তোমার, আমার কাজ কোনো চেঞ্জ হয়নি, আমার কাজ একই আছে। বলছে কেন তুমি তাহলে আমাকে জাগালে? বলছে আমি তোমাকে জাগালাম কারণ আমি যদি না জাগাতাম তাহলে তুমি একটু দৈন্যত, ও আমি তো করতে পারলাম না, একটা দৈন্য ভাব আসতো তোমার মধ্যে, যাতে তোমার সেই দৈন্য ভাবটা না আসে, অহংকারটা চলতে থাকে, তার জন্য তোমাকে আমি জাগিয়ে দিলাম। তো জাগিয়ে দিলাম তাতে তোমার অহংকারটা ঠিকঠাক থাকবে, তাহলে আমার কোনো অসুবিধা হবে না, কারণ তুমি তো ভগবানকে পাবে না, এই জন্য আমি তোমাকে জাগালাম। তাই জন্য তপস্যা যারা করছে তার লক্ষণটা কি? দৈন্যতা প্রকাশিত হচ্ছে। ভক্তি জীবনে অগ্রগতির একটাই লক্ষণ, দৈন্যতা। যদি আমাদের সেই ভাবটা না আসে, আমরা যতই কিছু করি না কেন, ভগবান আমাদের কাছে প্রকাশিত হবেন না। কারণ আমরা কৃপা, ভগবানের যে কৃপা সেটা আমরা বলি ও কৃপা করুন কৃপা করুন, ভয়ে ভগবান কৃপা করুন, তো ভগবান তো সবসময় কৃপা করছে, কিন্তু সেই কৃপা আমরা গ্রহণ করতে পারবো কিনা তার জন্য যোগ্যতা লাগবে। এই জন্য মহাপ্রভু বলেন, তিনাদপি শুনিয়েছে না তররূপী সহিষ্ণু না অমানি না মানদেন কীর্তনীয় সদাহরি। তাই জন্য আমি দুটো উদাহরণ শুনছিলাম, খুব সুন্দর উদাহরণ। একটা উদাহরণ দেখবেন, বেশিরভাগ যারা ভগবান উত্তর দিকে আবির্ভূত হয়, উত্তরে কথা কথা একজন বলছিল, আর সমস্ত আচার্যরা দক্ষিণে আবির্ভূত হয়েছে। সব দক্ষিণ মানে হচ্ছে নিচু স্থান, আর হচ্ছে উত্তর হচ্ছে উচ্চ স্থান, পাহাড়, ভগবান আবির্ভূত। তাই জন্য আচার্যরা জন্মগ্রহণ করেন কি শিক্ষা দেওয়ার জন্য, দৈন্যতা শিক্ষা দেওয়ার জন্য। তো কৃপা, যখন কৃপাটাকে একটা বৃষ্টির সঙ্গে তুলনা করেছে, বৃষ্টি যখন বৃষ্টি হয়, বৃষ্টি কিন্তু সব জায়গাতেই বৃষ্টির জল পড়ে, কিন্তু বৃষ্টির জল পাহাড়েও পড়ে, বৃষ্টির জল জলাশয়েও পড়ে, কিন্তু বৃষ্টির জল জলাশয়ে বদ্ধ হয়ে থাকে, জলাশয়ে থাকে, কিন্তু বৃষ্টির জল পাহাড়ে থাকে না। কেন থাকে না? কারণ এটা উঁচু। ঠিক একইভাবে ভগবানের কৃপা সকলের প্রতি বর্ষিত হয়, শুদ্ধ ভক্তের কৃপা সকলের প্রতি বর্ষিত হয়, কিন্তু আমাদের মিথ্যা অহংকার রূপ যদি পাহাড়ের মতো আমরা হই, তাহলে সেই কৃপা আমরা ধরে রাখতে পারবো না। কিন্তু জলাশয়ের মতো যদি আমাদের দৈন্যতা ভাব থাকে, তাহলে সেই কৃপা আমরা ধরতে পারবো এবং সেই কৃপা আবার অন্যকে বিতরণ করতে পারবো। এটা হচ্ছে শিষ্যের বা গুরুর যোগ্যতা। শিষ্য যেন গুরু হতে গেলে প্রথমে শিষ্য হতে হবে, শিষ্য মানে দৈন্যতা, গুরু হচ্ছে দৈন্য ভাব, তিনি নিজেকে গুরু পরম্পরার একনিষ্ঠ দাস হিসেবে গ্রহণ করেন। তাই আমরা সমস্ত অবস্থাতেই আমরা হচ্ছি দাস, সেই আমরা হচ্ছি আমার গুরুরও দাস। ভক্তিযোগ সরস্বতী ঠাকুর বলছেন যে আমি হচ্ছি আমার শিষ্যেরও দাস। যখন শিষ্যরা তাকে প্রণাম করতেন, তিনি বলতেন দাসোস্মিন, আমি তোমার দাস। শ্রীল প্রভুপা যখন প্রচার করছেন, তিনি কোনো সাফল্য নিজের জন্য নেননি, তিনি কখনো বলেননি আমি প্রচার করছি, তিনি বলছেন আমার এই প্রচারের সাফল্য তার প্রধান কারণ হচ্ছে যে আমার গুরুদেবের কৃপা, এবং আমার গুরুদেবের কৃপায় তোমরা আমার কাছে এসে উপস্থিত হয়েছ, তোমাদের সহযোগিতা এবং গুরুদেবের কৃপায় এই প্রচার সাফল্য মণ্ডিত হচ্ছে। সেটাই আমাদের মনোভাব থাকা দরকার এবং আমাদের প্রচার কার্যে নিযুক্ত হওয়া দরকার। এবং সুনীতির শিক্ষা থেকে আরেকটা শিক্ষা লাভ করতে পারি যে প্রচারক হতে গেলে পরম ভাগবত উত্তম ভক্ত হওয়ার কোনো প্রয়োজন নেই, যে কেউ প্রচারক হতে পারে। তো ধ্রুব মহারাজ ভগবানের শুদ্ধ ভক্ত হয়ে গেল, কিন্তু সুনীতি ভগবানের শুদ্ধ ভক্ত হলো না, কিন্তু তা সত্ত্বেও যখন ধ্রুব মহারাজ ভগবত ধামে যাচ্ছে, তার আগে আগে সুনীতি যাচ্ছে। কেন? কারণ সুনীতির মাধ্যম দিয়েই ধ্রুব মহারাজ ভক্ত হয়েছে। এবং প্রভুপাদ বলছেন এটাই আমাদের আশা, এবং প্রচারকদের এটাই মনোভাব থাকা উচিত, আমি শুদ্ধ ভক্ত না, কিন্তু আমার প্রচারের মাধ্যম দিয়ে যদি কেউ ধ্রুব মহারাজের মতো কেউ একজন হয়ে যায়, তার কৃপায় আমরা শুদ্ধ ভক্তি লাভ করে ভগবত ধামে চলে যেতে পারবো। এটাই হচ্ছে প্রচারের মহিমা, এটা হচ্ছে প্রচারের মনোভাব। তাই জন্য সুনীতির পদাঙ্ক অনুসরণ করে আমরা যদিও ভগবানের শুদ্ধ ভক্ত না, তা সত্ত্বেও আমরা যদি ভগবানের বাণী কাউকে প্রদান করার মাধ্যমে সে যদি ধ্রুব মহারাজের মতো শুদ্ধ ভক্ত হয়, তার কৃপায় আমরা ভগবত ধামে ফিরে যেতে পারি, যে হয়ে সুনীতি ধ্রুব মহারাজের কৃপায় ভগবত ধামে ফিরে যেতে পেরেছিলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি, গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতম কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।